9 مارچ 2018 ترجمان کابیر عارف اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر جمار پورب عظیم الشان بیان بیت الحق جامع مسجد ڈھالکا نگر ڈھاکہ حضرت والا دامت برکاتہم ایر بیان و کویتا الادا الادا بھابے دوا ہوچھے ٹیلی گرام ایر مادھو میں بیستاریت شنون بیان ایر شیشے
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله والرسول لعلكم ترحمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب دنياه أزر بآخرته ومن أحب آخرته أزر بدنياه فآسر ما يبقى على ما يفنى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم قرآن شریفے مہان رب العالمین ایک ایک سبق دیتے تھکین بندہ بندر زندگی بنانور جنو جاتے بندر زندگی پوری پورن بھابے کامیاب ہوئے جی آج شریف تلاوت کرلام اتے مہان رب العالمین بولن جے تمرا اللہ پاکر انوگتو کرو এবং রসুলের আনুগত্য করো, তাহলে নিঃসন্দেহে তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। তার মানে দোনো জাহানে আল্লাহ পাকের রহমতের মধ্যে তোমরা থাকবে। তো এখানে দুই বিষয় হলো, একটা হলো আল্লাহর এতাত আর একটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাত। আল্লাহ পাকের কী কী হুকুম সেগুলো জানা, সেই মোতাবেক চলা, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক জিন্দেগি বানানো, এই নজরে আমাদের জীবনটাকে দেখতে হবে, আমাদের সব কিছু দেখতে হবে। কিভাবে আমরা চলি ফিরি, কিভাবে আমরা খাই, কিভাবে উঠি বসি, কিভাবে লেনদেন করি, কিভাবে বিবাহ শাদী হয়, আচার অনুষ্ঠান হয়, সব কিছুর ক্ষেত্রে আমাদের এই নজর দিয়ে যাচাই করা কর্তব্য, যেটা আল্লাহর হুকুম মোতাবেক কিনা, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক কিনা। দুনিয়ার অন্যান্য জাতি ধর্মের লোকেরা যে আল্লাহ রসুলের কথা মানুক না না মানুক সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমরা মুসলমান আমাদের কাজই হলো আল্লাহ এবং রসুলের কথার উপরে, নির্দেশের উপরে, নির্দেশনার উপরে নজর রাখা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। যার মধ্যে ফিকির পয়দা হয়ে যায় তার মধ্যে আমলের তৌফিকও হয়ে যায়। ফিকির প্রথম আসে তো ফের আমলের তৌফিক নসিব হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফিকির আ বাসতকে বুকশায়াত রাহে রাহ আ বাসতকে পেশ আয়াত সাহে, যে ফিকির তোমার মধ্যে আল্লাহকে রাজি করার পয়দা হলো কিনা এটা বোঝা যাবে যে তুমি আল্লাহর পথে হাঁটো কিনা তার দ্বারা। যখন তুমি আল্লাহর পথে হাঁটো, আল্লাহর সন্তুষ্টির মোতাবেক চলো, সেদিকে ছুটো এবং বিপরীত পথ থেকে অবশ্যই তুমি বিরত থাকো, তাহলে বোঝা যাবে তোমার মধ্যে আল্লাহকে রাজি করার ফিকির পয়দা হয়ে গেছে। যে দুনিয়ার ক্ষতি হয় হোক, কিন্তু আমার আল্লাহ নারাজ না হন। হাজার লাখ কোটি টাকার ক্ষতি হয়ে যায় যাক, কিন্তু আল্লাহ নারাজ না হন। সুদে গেলে অনেক লাভ, সুদের মধ্যে গেলে বহুত লাভ, ঘুষ খাইলে অনেক লাভ, ভেজাল করলে অনেক লাভ, পরের হক নষ্ট করে বা দখল করতে পারলে আমার অনেক লাভ। কিন্তু সে চিন্তা করে লাভ তো বটে, কিন্তু এই লাভ এমন লাভ যে লাভ লানতওয়ালা, যে লাভের কারণে আল্লাহ পাক নারাজ হবেন, যে লাভের কারণে আমার আখিরাত বরবাদ হবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন, এমন পথে আমি কদম রাখব না, এমন কাজ কোনো ক্রমেই আমি করব না। হাম এসি লজ্জতো কো কাবিল লানত সমঝতে হ্যাঁ কে জিনসে রব মেরা এ দোস্ত নারাজ হতা হ্যাঁ। আল্লাহ পাকের কোনো এক বলির ভাষায় যে এইরকম আনন্দ ফুর্তিকে আমি লানতের বস্তু মনে করি, যার দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হন, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যান। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস, আল্লাহকে খুশি রাখার ফিকির করা, এটাই বান্দার কর্তব্য। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদের সকলকে সে তৌফিক দান করেন। তো বান্দা যখন ফিকির করে আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসতে থাকে, আল্লাহ তাআলাই মদত করতে থাকেন। আল্লাহ পাক যদি বান্দাকে সাহায্য না করেন, কোনো বান্দা আল্লাহর পথে এক কদমও চলতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে, যে বান্দা আমার দিকে এক বিগত পরিমাণ আগায়, তা আমি আল্লাহ তার দিকে এক হাত আগায় আসি। কোরআন শরীফে আছে যে, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে বান্দা আল্লাহ পাক যাকে চান তো নিজের পথে তাকে টানেন। কি ভাষা দেখো, যে আল্লাহ পাক যাকে চান তো আল্লাহ পাক নিজের পথে তাকে টানেন, নিজের মহব্বতের পথে, ভালোবাসার পথে, আনুগত্যের পথে, বেলায়েতের পথে, আল্লাহর সঙ্গে বন্ধুত্বের পথে আল্লাহ পাক তাকে টানেন। আর আল্লাহ যাকে নিজের করতে চান তো সে আল্লাহর হইতে বাধ্য, আল্লাহর হইতে সে বাধ্য। ছোট একটা বাচ্চা, সে যদি বিশাল বড় এক সারকে টানতে চেষ্টা করে, তুই আয় আমার কাছে, আর রশিদুরের যতই টানবে ও কি পারবে? কিছুতেই পারবে না। কিন্তু এক শক্তিশালী পালোয়ান যদি ওরে টান দেয়, সে তার সঙ্গে আসতে বাধ্য। সেদিন শরীয়তপুর গেলাম, তো ওখানে এক হাফেজ সাহেবের সঙ্গে দেখা হলো। হাফেজ সাহেব আজব মানুষ, সে এরকম রাত্রিবেলা কোথায় কোথায় পাখিরা থাকে এবং ঘুমায় সেই ঠিকানা জানে, এবং রাত্রি গিয়া পাখি ধরতে থাকে, অসংখ্য পাখি ধরে, পাখি ধরে এবং খায়। তো ওই লোক এরকম ইগল কি এটা পেঁচা, বড় পেঁচা একটা ধরছে, কয়েকদিন আগে বড় গুই সাপ একটা গাছের মাথা থেকে নামাইছে। বললাম সেটা করলো কিভাবে? বলে যে ওই গাছের মাথায় গুই সাপ অনেক বড়, যে ১০-১২ কেজি ওজনের। তো আরেক গাছে উঠলাম, ওখান থেকে যে ফাঁদ বানাইলাম, ফান বানায় পরে ওর গলার ভিতরে বাঁশ দিয়া টানা দিয়ে আটকাইলাম, নিচে নামলাম। তো পরে আস্তে আস্তে রশি টানি, তো একটু একটু নামে, আস্তে আস্তে টানি, একটু একটু নামে, নামতে নামতে ১০-১২ হাত ছিল গাছের উপরে, ওখান থেকে এক লাফে নিচে পড়ে গেছে। মানে তাদের শিকার হাতে শিকার হয়ে গেছে, কিন্তু ও তো ছিল আজাদ, রশি দিয়ে ফান বানায় ওকে টাইনে ফিরে নিচে নামাইছে। যেই বান্দাকে মহান রব্বুল আলামিন চান যে ওরে আমার বানাই ছাড়বো, আল্লাহ পাক ওর জন্য ফান বানান। এমন এমন কোনো কৌশল আল্লাহ প্রয়োগ করেন যে ও হঠাৎ করে এই পুরানা এই নেশাখোর মদখোর হঠাৎ এক জায়গায় যখন ওয়াজ মাহফিল হয়, আল্লাহ ওয়ালাদের মজলিস হয়, কোনো দিনই কথাবার্তা হয়, পরে বলে যে কি এখানে জানলার ফাঁক দিয়া বা একটু প্যান্ডেলের বাইরের থেকে দাঁড়ায় এক জায়গায় শুনে, শুনতে 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 দেখে যদি ভালোই তো লাগে, তো পরে আসতে ওখানে বৈশা পড়ে। তো পরে বলে যে না তাহলে তুই এটা ভালো, এত বছরের পুরানা মদখোর মুহূর্তে তওবা করে একদম আল্লাহর দিকে ছুটে, নাওমি ধাম্মবাস কেরিন্দানে বাদা নোস নাগা বয় খরুজ বামঞ্জিল রসিদান। আমি এলাকার নাম বলবো না, বাংলাদেশের কোনো এক অঞ্চলের এক প্রফেসর, ভালো নাম করা প্রফেসর, উনি আগে নাস্তিক ছিলেন। তা আমার লালবাগ মাদ্রাসা আমার এক উস্তাদ, ওনার ছাত্র জীবনের স্কুল জীবনের বন্ধু, তো একদিন তার সঙ্গে দেখা হলো, প্রফেসর সাহেবের সঙ্গে আমার উস্তাদের দেখা হলো। পরে বললেন কি যে এখানে বিদেশি জামাত আসছে, তো চল ওখানে যায়, মজার মজার খানা খায় ওরা। মানে তারে যেভাবে বলতে হবে এরম একটা কৌশল বানাইছেন যে চল ওখানে যায়, তো ওখানে মজার মজার খানা খায়, পিকনিক, বুঝিস পিকনিক, ওখানে একটা পিকনিক হয় এটাই মনে কর, তাই নাকি? হ্যাঁ, যে অনেক ধনী ধনী মানুষরা আসছে, ওখানে গেলে মজা হবে, তো চল যাই কিছুক্ষণ ঘুরে আসে। ওখানে গেছেন, গিয়া কিছুক্ষণ বসে থাকছেন, পরে বয়ান হয়েছে, তো বয়ান শুনছেন, বয়ান টয়ান শোনার পরে তো এখন ছেড়ে দিকে তো তাস্কিল করে যে ভাই লেখান তিন দিন, এক চিল্লা তিন চিল্লা। তো পরে ওই আমার উস্তাদ বললেন যে আমারও ছুটি আছে, চল অনেকদিন থেকে একসাথে ঘোরাঘুরি হয় না, এদের সঙ্গে তিন দিন ঘুরি, আর পিকনিক আর কি, পিকনিকের সফর এটা। কাজে তুই থাকবি? বলে হ্যাঁ থাকবো। তাহলে তোর তুই থাকলে আমিও থাকবো, তিন দিন থাকছেন। দেখো ফান কাকে বলে, আল্লাহ। তিন দিন থাকার পরে উনি নাম লেখাইছেন এক চিল্লার, পরে একদম জীবন চিল্লা, অর্থাৎ সারা জীবনই এই কাজের সঙ্গে জুড়ে থাকছেন। আমি নাম বলতে পারলাম না এই জন্য যে তিনি পরে একটা থানার আমির ছিলেন, মানে সে লেবাস পোশাক জিন্দিগি সব এমন বদলে গেছে যে ওনার ভাইরা সব কলেজের পড়ুয়া, কেউ ডাক্তার কেউ প্রফেসর ইত্যাদি সব দিনের লাইনে যুক্ত হয়ে গেছে। এবং ওনার ছেলেরা বোধ হয় দুইজন, দুনো ছেলে আলেমে দিন হয়ে গেছে, দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করছে। আল্লাহ পাক যাকে চান নিজের দিকে টানতে, যাকে চান নিজের দিকে টানেন, তো তার জিন্দগি এভাবে পরিবর্তন হয়ে যায়। চিন্তা করতে পারেন প্রিয় বন্ধুরা, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং যে বান্দা মান ইউনিব, যে বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়, আল্লাহর দিকে হাঁটতে শুরু করে, আল্লাহ পাক তাকে কদম কদম হেদায়েত দিতে থাকেন যে এইভাবে কর, এইভাবে কর, এইভাবে কর, আরো তারাক্কি আরো অগ্রগতি দিতে থাকেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিবের এই হাদিসে কুছি যেন ওই ওয়াহদি ইলাইহি মান ইউনিবের ব্যাখ্যা, যে হাদিসে আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা এক বিঘত আগায় তা আমি ওর দিকে এক হাত আগাই, বান্দা যখন দেখি যে আমার দিকে এক হাত আগায় তো আমি ওর দিকে দুই হাত আগাই, আর যখন দেখি যে ও আমার জন্য হাঁটে তা আমি ওর জন্য দৌড়াই, দৌড়ে যাই যে ওরে আগায় নিয়ে আসবো আমি আল্লাহর দিকে। আহ মোহাব্বত দোনো আলমে এহি যা কর পুকার আই কি ডিসে কত ইয়ার নে চাহা উসি কো ইয়াদ ইয়ার আই। এই জন্য আল্লাহ পাকের কোন এক ওলি বলছেন যে আল্লাহর মহব্বতের চরিত্র এই যে আল্লাহ পাক যাকে চান সে আল্লাহর দিকে ছুটতে বাধ্য হয়, আল্লাহ যাকে চান না সে আল্লাহর হইতে পারেই না। তাদের সকলেরই মতিগতি খারাপ ছিল, কারোই মতিগতি ভালো ছিল না, আবু জাহালেরও এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনেরই মতিগতি খারাপ ছিল, কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন আল্লাহ ওদের দুইজনের মধ্যে একজনকে আপনি কবুল করেন। আবু জাহালের নাম লোকেরা বলে না যে দুই উমরের মধ্যে আল্লাহ একজনকে কবুল করেন, এই শব্দটা এইভাবে বলা ঠিক না। আসলে উমর ইবনুল খাত্তাবের নাম তো উমরই ছিল, আর আরেকজনের নাম উমর না আমর ছিল, কি কথা বুঝেন নেই, আরেকজনের নাম ছিল আমর, কিন্তু ওই কোন মৌলবী সাহেব আইন মিম রে দেখার কারণে মনে করছে দুজন উমর, একজনের নাম আইন মিম রে উমর, আরেকজনের নাম আইন মিম রে ওয়াও আমর, ওটার উচ্চারণ হলো আমর। যাই হোক, তো দুজনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন দুইজনের একজন আল্লাহ আপনি আমাকে দেন। এদিকে মিটিং হলো যে এই মুহাম্মদের কল্যাণ বেকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো সকলে ফুলাইতেছিল এই কাজের যোগ্য মানুষ উমর ইবনুল খাত্তাব, আর তিনিও কুরাইশ বংশের লোক, তিনিও এমন ভাবে প্রস্তুত হলেন যে হ্যাঁ আমি করব, এটা কারো দরকার নাই, আর তলোয়ার নিলেন ছুটলেন যে মুহাম্মদের কল্লা আনতে যাই। রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হলো, সেই লোক জিজ্ঞাসা করলেন যে কই যাও উমর, বললেন যে যাই মুহাম্মদের কল্লা আনার জন্য, বললেন যে আগে নিজের বোন এবং ভগ্নিপতির খবর তোলো। তার মানে বুঝতে পারতেছেন যে তারা বোধ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্ম গ্রহণ করে ফেলছেন। তো সেখানে গেলেন, ঘরের বাইরের থেকে আওয়াজ শুনতে থাকলেন, আওয়াজের দ্বারাই বোঝা গেল কোনো ধর্মগ্রন্থ পড়ার মধ্যে তারা মশগুল। জোরে দরজা করাঘাত করলেন, তো ফাতেমা হযরত উমরের বোন ফাতেমা তিনি দরজা খুললেন, আর ঢুকলেন তো এমন মারধর শুরু করলেন, ভগ্নিপতি দৌড়ে গিয়ে পাশের রুমে পালাইলেন, পরে বোনকে মারলেন, তো বোনের চেহারা রক্তাক্ত হয়ে গেছে। তো চেহারার উপর নজর পড়লে হযরত উমর শর্মিন্দা হলেন যে মেয়ে মানুষ আর তারে এত মারলাম যে চেহারার থেকে রক্ত পড়ে। তো তিনি চুপ হয়ে গেলেন, থামলেন এবং বললেন কি পড়তেছিল আমাকে দাও আমি একটু দেখি। বোন তো সে মুসলমান, আহ ঈমান যখন ভিতরে আসে তার আত্মা এত বড় হয় যে হাজার সিংহের চেয়ে তার ভিতরে আরো বেশি শক্তি পয়দা হয়, সাহস পয়দা হয়। হযরত ফাতেমা বললেন যে তুমি নাপাক, নাপাক কে আল্লাহর কোরআনের, আল্লাহর কোরআন দেওয়া যায় না, কোরআনেরই একটা অংশ একটা সূরা সেটা তারা পড়তেছিলেন, তো বললেন যে নাপাক কে এটা দেওয়া যায় না, তুমি যাও ফাজহাব ফাগতাসিল ওয়াতাওয়াজ্জা, যাও তুমি গোসল করো উযু করো। যে এক বর্ণনা এটাই আছে, হযরত উমর গেলেন ফাযাহাবা ফাতাওয়াজ্জা ওয়াগতাসালা, তিনি উযু করলেন গোসল করলেন, তারপরে আসলেন বললেন এখন দাও, ফাতেমা সেটা পড়তে দিলেন। সূরা তোহার শুরুর আয়াতগুলো হযরত উমর যখন পড়তে শুরু করলেন খালি বিসমিল্লাহর উপর নজর পড়লো, দেখে আশ্চর্য হলেন যে শুরু এত সুন্দর এর শেষ কত সুন্দর, শুরু এত সুন্দর, সারা জাহান থেকে একদম পৃথক হয়ে বিচ্ছিন্ন হয়ে যে মহান আল্লাহর নামে আরম্ভ করলাম। আর ইসলাম কি আশ্চর্য ধর্ম দেখেন, শুরুটাই এত সুন্দর, সারা পৃথিবী থেকে সব থেকে আলাদা হয়ে বান্দা বিসমিল্লার মাধ্যমে একদম আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে গেল। আমার জীবনের সকল কর্মের আরম্ভই আল্লাহকে নিয়ে, আমি এর বাইরে জানি না, বাই সুবহান আল্লাহ। তো বিসমিল্লাহ, ফির আর রহমান আর রহিম, যিনি সীমাহীন রহমতওয়ালা দয়াওয়ালা। হযরত উমর ভীষণ মুগ্ধ মোহিত হলেন, তারপরে আরো কয়েক আয়াত যখন পড়লেন, পড়ার পরে তিনি তখন বললেন যে আহা কি হলো, আমার নজরে যে লোকটা সারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এখন সেই মুহাম্মদই আমার নজরে সবচেয়ে, আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ফাতেমা বলো তিনি কোথায় আছেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। হযরত ফাতেমা তখন কসম দিয়ে বললেন তুমি কোনো অঘটন তো ঘটাবে না আমার ভাই। হযরত উমর বললেন যে না এমন কিছুই হবে না, আমি অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম তোমার সাথে। বললেন যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আছেন তিনি। হযরত উমর সে খোলা তলোয়ার নিয়ে ছুটতে থাকলেন, আর ওই ঘরের দিকে যখন আগাইতেছিলেন সেখানে গিয়া তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে কজনই তখন ছিলেন ওখানে উপস্থিত, তারা যখন দেখলেন তো তারা পেরেশান হলেন বা বলাবলি করতেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে মৌজুদ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে টেনশন করো না, ওর জন্য আমি যথেষ্ট, ওরে আমি দেখতেছি। আওয়াজ শুনলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্দর মহল থেকে, রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে আসলেন এবং ঘর থেকে বের হলেন। ঘরের দরজা পর্যন্ত উমর যখন আসছেন, উমরের কুর্তার কলার ধরে এমন জোরে এক টান মারলেন, ঝাঁকুনি দিলেন এবং বললেন যে হে উমর এখনো থামবা না তুমি, হ্যাঁ এখনো তুমি বিরত হবে না এই অন্যায় পথ থেকে। হযরত উমর একদম ঝাঁকুনির চুরি উবুড় হয়ে পড়ে গেছেন এবং বলতেছিলেন যে আপনার কদমে নিজেকে উৎসর্গ করার জন্যই তো আজকে এখানে হাজির হলাম। এবং তিনি কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন এবং তখনই মুসলমান হয়ে গেলেন। আর ছুটে আসলেন জিবরিল আমিন। এই যখন ইনারা হযরত উমর মুসলমান হন, সাহাবায়ে কেরাম খুশির চোটে এত জোরে আল্লাহু আকবার বলছেন যে একদম মক্কার কাবা থেকে শোনা যাইতেছিল। এর ভিতরে জিবরিল আমিন হাজির, হ্যাঁ, এবং জিবরিল আমিন বললেন যে ইস্তাবশারা আহলুস সামা বি ইসলামে উমর ইয়া রাসূলুল্লাহ, যে উমর ইসলাম কবুল করছেন সেজন্য আসমানের সমগ্র আসমান জুড়ে ফেরেশতারা আনন্দ উদযাপন করতেছেন, আনন্দ উদযাপন করতেছেন সমস্ত ফেরেশতারা, সব ফেরেশতারা খুশি। এবং কোরআন শরীফের আয়াত নাজিল হলো তখন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানি ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে আল্লাহ পাক বলেন হে নবী আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট, মানে আপনাকে সারা জীবন আমি সাহায্য করতেই থাকব। আর ওয়া মানি ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আমের সাহাবী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি, যিনি 500 সাহাবীকে দেখছেন, যিনি যত বেশি সাহাবিকে দেখছেন তিনি তত বড় তাবি, আর যিনি বড় বড় সাহাবিদেরকে দেখছেন তিনি তত বড় মাপের তাবি। এর থেকে প্রমাণিত হয় বড় ইমানওয়ালার সঙ্গে থাকলে তার ইমানি জিন্দগি বড় হয়। শুনতেছেন বন্ধুরা, হযরত আমির সাহাবি এই আয়াতের তাফসীর করছেন, তাফসীরে দুররে মনসুরে আছে যে ইয়া আইয়ুহা হাসবুকাল্লাহু ও হাসবুকা মানে তাবাকা মিনাল মুমিনিন, হে হে রসুল আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ সাহায্য করবেন, আর আপনার জন্য এই মুমেনরা যে কজন আপনার সঙ্গে আছে আপনার জন্য যথেষ্ট, তার মানে আল্লাহ সাহায্য করবেন, সেই সাহায্য এদের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য প্রকাশ পাইতে থাকবে। যাদের শীর্ষস্থানীয় হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সেই দিকে আয়াত পাকে ইঙ্গিত করা হয়েছে, মুফাসসিরিন তো তাই বলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর সে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে আপনার জন্য আমি যথেষ্ট, এই মুমিনরা কয়েকজন যথেষ্ট। মুহূর্তের মধ্যে সেটার প্রকাশ ঘটল, মুহূর্তের মধ্যে সেটা কি, হযরত উমর সাথে সাথে বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, হ্যাঁ আমরা কি আমরা হকের উপর না, যাই বাঁচি অথবা মরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই তোমরা হকের উপরে, চাই বাঁচো চাই মরো, সর্ব অবস্থায় তোমরা হকের উপরে। হযরত উমর বললেন তাহলে আমরা পালায়া থাকবো কিসের জন্য, এই গোপন থাকবো কিসের জন্য, এখনই বের হবো। ইয়া রসুলুল্লাহ, আল্লাহর কসম আপনি অবশ্যই বের হবেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হলেন, সম্মতি প্রকাশ করলেন। হযরত উমর বললেন যে চলো দুই সারি বানাও। যে কজন সাহাবি হযরত উমরকে সহ 40 জন পুরা হলেন, দুই সারি বানাইলেন, এক সারির সম্মুখে হযরত উমর আর এক সারির সম্মুখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই কাতারের মাঝখানে রাখলেন। আপনি দুই কাতারের মাঝখানে থাকেন, আর সাথে সাথে নিয়ে বল ছুটলেন কাবা শরীফের দিকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তলোয়ার, আর আগে বাড়তেছেন মক্কার দিকে, আর বলতেছেন যে নিজের স্ত্রীকে বিধবা করার স্বাদ থাকলে আসো উমরের তলোয়ারের সামনে, সন্তানকে যদি এতিম করতে চাও আসো উমরের তলোয়ারের সামনে। এইভাবে ওদিকে আরবের কাফের মুশরিক নেতারা সব অপেক্ষমান উমর মুহাম্মদের কল্যাণ নিয়ে আসবেন এখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর সেখানে যাওয়ার পরে যখন মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জীবনে কখনো ওদেরকে এতটা পেরেশান হইতে দেখি নাই যে ওই দিন ওই মুশরিক নেতাদেরকে যতটা আমি পেরেশান দেখলাম। হ্যাঁ, তো ওই মওকাতে ফাসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারুক উফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মওকাতে আমার উপাধি দিলেন ফারুক। ফারুক মানে যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। উমর যেদিকে হাঁটেন সেটা হোক, উমর যেদিকে যেই রাস্তা প্রত্যাখ্যান করেন সেটা না হোক, সেটা বাতিল, সেটা অন্যায় পথ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক যাকে চান, তো আল্লাহ পাক তাকে যাকে চান নিজের দিকে টানতে, তো এইভাবে টানেন। কোথায় তো উমর কোথায় চলছিলেন হত্যা করার জন্য, আর কোথায় চিরজীবনের জন্য আল্লাহ রসুলের কদমে নিজেকে এইভাবে উৎসর্গ করলেন যে যে সারা জীবন রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের একদম কাছে থাকলেন, পাশে থাকলেন। হ্যাঁ, এবং নিজের মেয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহ দিলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হযরত উমরকে এই নজরে দেখতেন যে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লাম বলেন লাউ কানা বাদি নবী কানা উমর, যে আমার পরে কারো নবী হওয়া যদি সম্ভব হইতো তো নিঃসন্দেহে উমর নবী হইতেন। যিনি তলোয়ার নিয়ে আসছেন নবীকে হত্যা করার জন্য, তার ইমানের মর্তবা এত ঊর্ধ্বে উঠল। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাবালু আমাদের সকলকে কবুল করেন, হকের জন্য কবুল করেন, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের জন্য কবুল করেন, ইবাদত বন্দিগির জন্য কবুল করেন, এবং তাওহীদের নূরে কামেল সুন্নতের নূরে কামেল আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাবালু আমাদের সকলকে দান করেন। আমার ভাইয়েরা, আমাদের প্রত্যেক মুসলমানের উচিত যে এই নজর দিয়ে নিজের জীবনটাকে যাচাই করতে থাকা যে আমার এই কাজ, আমার এই কর্ম, আমার এই আচার আচরণ, আমার এই অনুষ্ঠান, আমার এই আত্মীয়তা, আমার এই বন্ধুত্ব, এটা আল্লাহর নজরে ঠিক কিনা, আল্লাহর রসুলের নজরে ঠিক কিনা, এটা দেখা চাই। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত সাচ্চা এবং কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ না তোমাদের অন্তরে আমার মহব্বত তোমার মা বাবার চেয়েও বেশি না হয়, তোমার সন্তানের চেয়েও বেশি না হয়, দুনিয়ার সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি না হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাচ্চা মুমিন কামেল মুমিন হইতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনটা এমন ছিল যে নিজের চেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, নিজের মা বাবার চেয়ে সকলের চেয়ে ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে মুশরিক কাফেরদের পক্ষ থেকে এটা প্রচার করা হলো মুসলমানদেরকে দুর্বল করার জন্য যে কদ কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদ নিহত হয়েছেন নাউযুবিল্লাহি তাআলা মিন জালিক, এটা তারা প্রচার করলো মুসলমানদেরকে দুর্বল করার জন্য, কিন্তু মিথ্যা ছিল এটা। এই সংবাদ মদিনায় পৌঁছে গেল, তো এক মহিলা যার স্বামী ভাই সন্তান সবই ওখানে উহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন, তো মহিলা রাস্তার পাশে দাঁড়ায় অপেক্ষমান যে কি খবর জিজ্ঞাসা করি। তো সাহাবায়ে কেরাম যখন ফিরতেছিলেন তো যখনই কেউ আসেন তো জিজ্ঞাসা করেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সংবাদ, তো ওই লোকগুলো পেরেশান যারে কি জিজ্ঞেস করে, ওর তো বাবাও গেছেন, মাও কি স্বামীও গেছেন, ভাইও গেছেন, সন্তানও গেছেন, সব শহীদ। তো তারা সেই সংবাদ দেয়, আরে তোমার খবর না এইরকম ঘটনা, তোমার তো এরা সব শেষ, সব শহীদ হয়ে গেছেন। তো মহিলা কষ্ট পান যে আমি কি জিজ্ঞেস করি, আমাকে কি বলে। আবার আরেকটা কাফেলা আছে যা তাদেরকে একই কথা জিজ্ঞেস করেন, তারা ওই একই রকমের উত্তর দেন। তো মহিলা খুব কষ্ট পান যে আমি সঠিক সংবাদ জানতে পারলাম না। এর মধ্যে দেখা গেল যে ওই যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, ওই মহিলা ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার সাথে সাথেই বললেন যে কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে পাওয়ার পরে, আপনাকে এক নজর দেখার পরে সব কষ্ট, সব ব্যথা, সব বিপদ আমি ভুলে গেছি, সবই আমার কাছে হালকা আপনাকে পাওয়ার পরে। কি মহব্বত ছিল এই মহিলার অন্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবার বিয়োগ ব্যথা এত সহজে ভুলতে পারলেন, স্বামীর বিয়োগ ব্যথা ভুলতে পারলেন, সন্তান এবং ভাইদের বিয়োগ ব্যথা এত সহজে ভুলতে পারলেন এক নজর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অফাত হয় তো আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি এক সাহাবি যার স্বপ্নের কারণে এই এই যে আজান হয় না মসজিদে, এটা স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রথমে এই স্বপ্ন দেখছিলেন আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি সাহাবি, পরে আরও সাহাবিরা দেখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, আরও অনেক সাহাবিরা দেখছেন। হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি তখন নিজের খেজুর বাগানের মধ্যে ছিলেন, তো এক সাহাবি ছুটলেন তাকে সংবাদ দেওয়ার জন্য এবং বললেন, আবদুল্লাহ তুমি সংবাদ পাও নাই? কি সংবাদ? রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, তিনি ওখানে কাঁদতে শুরু করলেন এবং বললেন যে হে আল্লাহ, আমার এই দুইটা চোখ, এই দিয়ে আমি খালি রসুল্লাহকে দেখতাম, এই পৃথিবীতে আর কিছু দেখার আমার স্বাদ নাই, আর নাই, আমার এই দুই চোখ, আমি আর এই দিয়ে কিছু দেখতে চাই না, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে চিরতর অন্ধ বানায় দেন, আমি আর কাউকে দেখতে চাই না, আর কিছুই দেখতে চাই না। এতটা ব্যথা ভরা অন্তর নিয়ে তিনি দোয়া করছিলেন যে সাথে সাথেই দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এইভাবে সারা জীবন অন্ধ হয়ে কাটাইছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ইসলামকে হারানোর পরে আমি আর কোনো কিছুই দেখতে চাই না। কি মহব্বত ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য। এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের বড় প্রিয়, খুবই প্রিয়। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেই তিনি সকলের দিকে হাস্যোজ্জ্বল চেহারা দেখতেন, এক এক নজর দেখলে সাহাবায়ে কেরাম মনে করতেন যে সারা জাহানের বাদশাহের চেয়ে বড় সম্পদ পেয়ে গেছে। তো ওই সাহাবি একদিন গেলেন যে তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের চেহারাটা মলিন মলিন মনে হলো, যে যতই তিনি এদিক থেকে ওইদিক থেকে কাছে আসার চেষ্টা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এরকম খুশির নজরে তার দিকে তাকাচ্ছেন না। সাহাবির মন খুব পরেশান হলো, কি হলো? তো পরে অন্য সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আলাদা হইয়া যে কি ব্যাপার, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এরকম মনে হয় আমার উপর অসন্তুষ্ট, আমি সহ্য করতে পারতেছি না। তো ওই সাহাবিরা বললেন যে আমরা তো এমন কোনো বিশেষ কিছু জানি না, তবে কয়েকদিন আগে আমরা তোমার বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সঙ্গে, যে তোমার এই অট্টালিকা দেখিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে বাড়িটা কার, আমরা তোমার নাম বললাম, পরে তিনি আর কিছু বললেন না। তো বস ওই সাহাবি তখন মনে করলেন যে বোধ হয় রসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লাম এটাই ভাবলেন কি না, কিরে ওদেরকে টানিয়ে আখেরাতের দিকে, আল্লাহর দিকে, আর ওরা তো ছুটতেছে মনে হয় দুনিয়ার দিকে, অথচ মুখে কিচ্ছু বলেন নাই। ওই সাহাবি বাড়িতে গিয়ে ওই বিল্ডিংটাকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন। তো কয়েকদিন পরে রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো কি এখানে বিল্ডিংটা কি হলো? তো সাহাবায়ে কেরাম বললেন জানি না, তবে এই ঘটনা যে আপনার সঙ্গে দেখা করতে গেলে এই বাড়ির মালিক তো আপনার চেহারা এরকম হাস্যোজ্জ্বল ছিল না, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বললাম যে এইরকম এক ঘটনা, এতটুকুই জানি, মনে হয় সেজন্য সহ্য করতে পারে নাই, নিজের বিল্ডিং ভেঙে একদম মাটির সঙ্গে মিশাইয়া দিছে। রসুল বাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে খুশিতে বাগ বাগ হয়ে গেলেন যে যে মানে আমার মহব্বত তার অন্তরে, আল্লাহ রসুলের মহব্বত তার অন্তরে এত বেশি। সাহাবায়ে কেরামকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে গড়তেন সেটা বিস্ময় করো, সেটা চিন্তা করাও মুশকিল যে সাহাবিদের অন্তর দুনিয়া থেকে কত বেশি পবিত্র ছিল। আল্লাহ পাক জাল্লা জাল্লা আলু আম্মানা ওয়া আলু আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত আমাদের অন্তরে এতটা দান করেন, এত প্রবল করেন যে হারাম রাস্তা ত্যাগ করা আমাদের জন্য সহজ হয়ে যায়, গুনার রাস্তা ত্যাগ করা সহজ হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের জীবনধারা ত্যাগ করা সহজ হয়ে যায়। রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের নূরওয়ালা আদর্শ জীবনের অনুসরণ আমাদের জন্য আসান হয়ে যায়, অত্যন্ত প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করেন। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীল কারীম।
ترجمان کابر عارف بالله شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان و کویتا এখন আরও সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi কবিতা স্পেলিং KHANQAHBD KOBITA টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিংকে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোনোই প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।